জ্ঞানিয়ালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে যে নামাজের মধ্যে যে সূরাগুলো পড়তে হয় তার মধ্যে থেকে একটি সূরা ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। তো আসুন আমরা একটু মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। তো শুরুতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। তুহফাতুল আখিয়ার এর প্রণেতা তিনি একটি হাদিস শরীফ এভাবে উদ্ধৃত করেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসা মিয়াতি মাররাতিন লাম ইফতাতির আবাদা। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি দৈনিক 500 বার, দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না। আল্লাহু আকবার! প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, কতই উত্তম সুসংবাদ যে আল্লাহর হাবিবের উপর 500 বার দৈনিক দরুদ শরীফ পাঠ করবে সে কখন আপনার দরিদ্র হবে না। তো অন্যরে বইতে এরকম রয়েছে সে কখনো কারো মুখাপিক্ষে হবে না। তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করলে এই নিয়ামত অর্জিত হয়। তো তিনি এই হাদিসটি উল্লেখ করে তিনি একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন একজন নেককার লোক ছিল, তিনি এই হাদিস একটি শুনে অতি উৎসাহে দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিলেন। এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে, অর্থাৎ যে 500 বার করে দরুদ পাক পাঠ করত সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিলেন এবং এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করলেন যে সে ব্যক্তি সেটা ধারণাও করতে পারে, সে বুঝতেও পারে। অথচ সে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করার পূর্বে সে অনেক দরিদ্র ছিল, অভাবী ছিল, কিন্তু যখনই এই হাদিসে পাক শ্রবণ করলো এরপর থেকে সে ব্যক্তি দৈনিক 500 বার করে দরুদ পাক পাঠ করা শুরু করলেন আর আল্লাহ তাআলার দয়ায় সেই দরুদে পাকের বরকত সে ব্যক্তি দেখতে পেল, তার অভাব দূর হয়ে গেল, আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। প্রিয় মাদ্রাসা দর্শক বিন্দু, আমরা যে এখান থেকে দেখছি আমরা আশিকের রাসূল হয়েছি, আল্লাহর হাবিবকে মহব্বত করি, তো আল্লাহর হাবিবের উপর যদি আমরা দৈনিক 500 বার করে দরুদে পাক পাক করি নিশ্চয় নিশ্চয়ই এটা আশা করি এবং এটা আমাদের বিশ্বাস যে এই হাদিসের পাক অনুসারে আমরা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাব, এমন রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যেটা আমরা কল্পনা করতে পারব না এবং কোনো দুনিয়াদারের মুখাপেক্ষী হতে হবে না এবং দারিদ্রতা দূর হয়ে যাবে। কত বড় দয়া! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহ হাবিবের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে আমরা রহমত ও বরকত অর্জনে সেই তৌফিক সেই দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো আসুন একবার আমরা দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। তো সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মশলা বলে মশলা মশাইল বলার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কেন বলা হবে তা শোনা রাখার চেষ্টা করবেন, তারপর আমল করার চেষ্টা করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো প্রিয় মাদের জন্য দর্শকবৃন্দ, যে বিষয়ে শ্রবণ করব যে যখন আমরা নামাজ পড়ি তো তখন নামাজের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো করা উচিত নয়, যেগুলো করলে মাকরুহ তাহরিমি হয়ে যায়, তো সেরকম বিষয়ে আমরা শ্রবণ করছিলাম। তো আসুন নামাজের মধ্যে যে কখনো আপনি ইচ্ছা করেছেন আপনি আঙ্গুল মটকানো যেটা বিষয় রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করি। তো নামাজের মধ্যে যে মাকরুহ তাহরিমি বিষয় রয়েছে তার মধ্যে একটি মাকরুহ তাহরিমি আছে নামাজের মধ্যে আঙ্গুল মটকানো, যে আমরা আঙ্গুল মটকাই অনেক সময় যেটা নামাজের মধ্যে করা একটা মাকরুহ তাহরিমি। এটা সম্পর্কে হযরত আল্লামা আবেদিন শামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নামাজে নিজের আঙ্গুল মটকাবে না। আর মুজতাবার বরাত দিয়ে তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। অন্য একটি বর্ণনায় রয়েছে নামাজের জন্য যেতে যেতে আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। এই হাদিস সমূহ থেকে এই তিনটি বিধান প্রমাণিত হয় যে এক নম্বর, নামাজ আদায়কালীন ও নামাজের আনুষঙ্গিক বিষয় যেমন নামাজের জন্য গমন, নামাজের জন্য অপেক্ষাকালীন সময়ে আঙ্গুল মটকানো এটা মাকরুহ তাহরিমি। এরপর বলা হচ্ছে দ্বিতীয় নম্বর, নামাজের বাইরে অর্থাৎ নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো ছাড়া বিনা প্রয়োজনে আঙ্গুল মটকানো এটা হচ্ছে মাকরুহ তানজিহি, তার মানে আঙ্গুল মটকানো এটা অনুচিত। আপনার নামাজের বাইরেও এটা আঙ্গুল মটকানো তো উচিত নয়, আর নামাজের ভিতরে তো করলে এটা মাকরুহ তাহরিমি রয়েছে। আর তৃতীয় নম্বর হচ্ছে নামাজের বাইরে অন্য যে কোনো সময় প্রয়োজনবশত যেমন আঙ্গুলগুলোকে আরাম দেওয়ার জন্যে, কখনো আপনার প্রয়োজন পড়ছে আপনি আঙ্গুলগুলোকে আরাম দেওয়ার জন্যে, আর না হলে হয়তো অনেক সময় আপনার অবশ হয়ে যায় সেরকম কিছু হয়ে যায়, তো এই জন্যে যদি আপনার আঙ্গুলে একটু আপনি ধরেন আরাম পাওয়ার জন্যে আঙ্গুলের উপকারের জন্যে সেরকম যদি হয় তখন আঙ্গুল মটকানোটা মোবাহ রয়েছে, তখন জায়েজ রয়েছে, কিন্তু কোনো প্রয়োজন নয় শুধু শুধু এমনি নামাজের বাইরে আঙ্গুল মটকানো এটা উচিত নয়, এটা মকরুহ তানজিহি, আর নামাজের মধ্যে করা তো মকরুহ তাহরিমি। তো সুতরাং আমরা বিনা প্রয়োজনে এই আঙ্গুল মটকাবো না। আচ্ছা আসুন এরপর তাশবিহ করা, এটা মকরুহ তাহরিমি। তাশবিহ করা মানে কি? এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলগুলোর মধ্যে ঢুকিয়ে নেন, এই আমরা যে আপনার আঙ্গুল এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নেয় এটাকে বলে তাশবিহ করা, তো এটাও উচিত নয়, এটাও মকরুহ তাহরিমি রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি মসজিদের নিয়তে কেউ ঘর থেকে বের হয় সে যেন তাশবিহ অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে প্রবেশ না করায় নিশ্চয় সেটা নামাজের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। তো মসজিদের নিয়তে যদি কেউ বাইর হয় তখনও তার অবশ্যই স্বভাব বিদ্যমান রয়েছে তার এই চলার মধ্যে, তো আমরা সেই সময় এই কাজ থেকে আমরা বিরত থাকবো। তো বলা হচ্ছে নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় ও নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও এই দুটি বিষয় অর্থাৎ আঙ্গুল মটকানো এবং তাশবিহ করা এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেওয়া এটা মাকরুহ তাহরিমি। আচ্ছা আসুন এরপর একটি বিষয়, কোমরে হাত রাখা, এ বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করি। বলা হচ্ছে কোমরের উপর হাত রাখা নামাজের মধ্যে এটা মাকরুহ তাহরিমি। আচ্ছা নামাজ ছাড়াও নামাজের বাইরেও বিনা কারণে কোমরের উপর অর্থাৎ উভয় পাশের মাঝখানে হাত রাখা উচিত নয়। আচ্ছা আপনি এটা বুঝতেও পেরেছেন আশা করি, কোমরে হাত রাখা, তো কোমরে হাত রাখা এই যেভাবে এভাবে কোমরে হাত রেখে অনেক সময় অনেকে দাঁড়ায়, তো এটা উচিত নয়, নামাজের মধ্যে তো এটা মাকরুহ তাহরিমি রয়েছে আবার নামাজের বাইরে এটা উচিত নয়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোমরে হাত রাখা হচ্ছে জাহান্নামীদের প্রশান্তি অর্থাৎ জাহান্নামীদের অভ্যাস, তো কোমরে হাত রাখা এটা জান্নাতীদের অভ্যাস নয়, এটা হচ্ছে জাহান্নামীদের অভ্যাস, সুতরাং আমরা এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখবো। এটা ঘরের ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, আমরা সবাই, আমরা ইসলামী বা ইসলামী এবং যারা রয়েছি, আমরা আমাদের দর্শক যারা রয়েছি, যারা শুনছি, আমরা প্রত্যেকে এই কাজ থেকে বিরত থাকবো। তো এটাকে জাহান্নামীদের কাজ বলা হয়েছে, অভ্যাস বলা হয়েছে, তো আমরা এরকম কোমরে হাত দেওয়া থেকে আমরা বিরত থাকবো। আসুন আসমানের দিকে দেখা। বলা হচ্ছে নামাজের মধ্যে আসমানের দিকে দেখা, দৃষ্টি দেওয়া, এটাও মাকরুহ তাহরিমি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি অবস্থা হবে ওইসব লোকদের যারা নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি উঠায়, এটা থেকে বিরত থাকো, তা না হলে তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ, দেখুন তো নামাজের মধ্যে কখনো আপনি যদি থাকেন, কোনো মাঠে থাকেন, ময়দানে থাকেন, আপনি ময়দানে নামাজ পড়ছেন, মাঠের মধ্যে নামাজ পড়ছেন, বা এমন মসজিদে নামাজ পড়ছেন যেখান থেকে আকাশ দেখা যাচ্ছে, তো এরকম হলেও কখনো নামাজ অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। নামাজ অবস্থায় নিজের চোখকে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে রাখুন, যখন আপনি রুকু করবেন আপনার পায়ের পিঠের স্থানে রাখুন, যখন আপনি সাজদায় যাবেন আপনার নাকের দিকে রাখুন। তো নিজের চোখকে আমরা এদিক সেদিক না তাকিয়ে নামাজে যে যে স্থান যখন রাখতে বলা হয়েছে আমরা সেখানে রাখবো, যখন বসবো নিজের কোলের দিকে রাখবো। তো এভাবে করে আমাদের দৃষ্টিকে আমরা অবনত করে রাখবো, আমরা এদিক সেদিক আমরা তাকাবো না, আসমানের দিকেও আমরা তাকাবো না। আচ্ছা, নামাজের মধ্যে এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা, এটাও মাকরুহ তাহরিমি। সেটা সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেখুক বা সামান্য দেখুক, মুখ ফিরানো ব্যতীত শুধু চোখ ফিরিয়ে, মুখ না ফিরিয়ে নামাজের মধ্যে শুধু চোখ ফিরিয়ে চোখকে দিকে দিক করে বিনা কারণে দেখা, এটা মাকরুহ তানজিহি। যদি মুখ ফিরিয়ে দেখে তাহলে মাকরুহ তাহরিমি, আর যদি চোখ ফিরিয়ে দেখে, মুখ না নাড়িয়ে শুধু চোখ দিয়ে দেখে, তাহলে মাকরুহে তানজিহি। আর যদি কোনো প্রয়োজনের প্রেক্ষিতে হয়, কোনো প্রয়োজনে, কোনো এমন প্রয়োজন যেটা কারণ অনুমতি রয়েছে, সেরকম যদি হয় তখন আপনার ক্ষতি নেই। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজে রত থাকে, অর্থাৎ নামাজ অবস্থায় থাকে, আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না দেখে, যখন সে আপন মুখ ফিরিয়ে নেই, তখন আল্লাহ তাআলার রহমতও ফিরে যায়। দর্শক, আল্লাহ তাআলার রহমত নামাজের মধ্যে যদি আমরা নিতে চাই, নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার দয়া নিতে চাই, তাহলে আমরা যেন আমাদের ধ্যান, আমাদের চেহারা, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক কিছুকে আল্লাহের দরবারে পেশ করে দিই। আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে পুরুষের সিজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেয়া। দেখুন, আমরা জানি হাতকে আপনার একটু এই, অর্থাৎ এটা মাটির সাথে যেন না লাগে, বা আপনার কোমরের সাথে যেন না লাগে, আপনার হাঁটুর সাথে যেন না লাগে, আমাদের হাতের উভয় হাতের কোমর, তো এটা যদি মাটিতে বিছিয়ে দেয়, এটা মাকরুহ তাহরিমি রয়েছে। তো এটা মাটিতে কখনো না, কখনো যদি আপনি জামাতে থাকেন, একসাথে অনেক মানুষ থাকে, তখন আপনি এটা নিজের গায়ের সাথে লাগলে সমস্যা নেই, কিন্তু মাটিতে বিছিয়ে দেবেন না। তো সুতরাং আমরা এগুলো থেকে, যেগুলো মাকরুহ তাহরিমির কথা বলা হয়েছে, এগুলো থেকে আমরা নিজের নামাজকে হেফাজত করবো, যেন আমাদের নামাজ উত্তমভাবে আদায় হয়ে যায়। তো প্রিয় মাদের দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা শুনছিলাম নামাজের মধ্যে মাকরুহ তাহরিমির বিষয়ে। ইনশাল্লাহ আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আগামীকাল শ্রবণ করব, কিন্তু আজকে আমরা নামাজের মশলা মশলে পরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ আমরা একটি সোরা বা কোনো কিছু আরবি আমরা প্র্যাকটিস করিয়ে থাকি। তো আজকে আমি চেষ্টা করব যে সুরা কদর, এটা আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, কারণ কদর এটা একটি বরকতময় সুরা, আর সবাই কদরে, অনেকে সবাই বরাতেও অন্যান্য বরকতময় রাতে এই সুরা কদর এটা পাঠ করে থাকে। আর সুরা কদরের তেমনি অনেক ফজিলত রয়েছে, আর নফল নামাজ আপনি যখন পড়বেন চেষ্টা করবেন বেশি থেকে বেশি সুরা ইখলাস এটা পাঠ করার জন্য। সুরা ইখলাস প্রতিটি রাকাতে আপনি নফল নামাজে পড়তে পারেন, আর সুরা ইখলাস যদি তিনবার পাঠ করেন তাহলে এক খতমের সওয়াব, এক খতমের কোরআনের সওয়াব আপনাকে দান করা হবে। কত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান! তো এই প্রতিদান কেন নেবেন না, আল্লাহ তাআলার এই জায়গায় কেন নেবেন না? তো চেষ্টা করবেন যখনই নফল নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে আপনি অন্য সুরা পড়তে পারলে ভালো, তবে আপনি সুরা ইখলাস পড়েন তিনবার করে, তাহলে আপনার তিনবার সুরে ইখলাসের প্রতিদান হিসেবে আপনাকে এক খতমের সওয়াব দান করা হবে। কতই বড় প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে! তো আসুন সুরা কদর ইনশাল্লাহ প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো প্রেম আদেশের দর্শকবৃন্দ, আসুন মনোযোগ সহকারে সুরা কদর আমরা শ্রবণ করি এবং প্র্যাকটিস করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر প্রিয় মধ্যে জন্ত শব্দ আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন এবং আপনাদের যেটা বলবো এখানের মধ্যে যে হরুফ আরবি হরুফ প্রত্যেকটি হরুফ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন যেন ভুল না হয় আর এটা শুদ্ধ করে নিজেও পড়ার চেষ্টা করুন অন্যকে ওটা শেখানোর চেষ্টা করুন নিজের ফ্যামিলির মেম্বার যারা রয়েছে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তাদেরকেও আপনি শেখান যারা সঠিকভাবে পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে উত্তমভাবে সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করার সেই তৌফিক দান করুক প্রিয় মতে যে দর্শকবৃন্দ আসুন আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ হয় লাস্টে আরেকবার এটা প্র্যাকটিস করানোর চেষ্টা করব যদি সুযোগ হয় তবে তার আগে আমরা কিছু রমজানের মশলা মশাইল সম্পর্কে আমরা শ্রবণ করি আসুন রমজানের মশলা মশাইল কিছু পেশ করছিলাম আমাদের চলমান তো যেটা রয়েছে তো সেটার মধ্যে এখন একটি বিষয় এসেছে যে স্বামীর বিনা অনুমতিতে স্ত্রী নফল রোজা রাখতে পারবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা যে যারা মহিলারা নফল রোজা রেখে থাকে তো এটার মধ্যে স্বামীর অনুমতির বিষয়ে কি রয়েছে এ বিষয়ে আলোচনা বলা হচ্ছে নারী তার স্বামীর বিনা অনুমতিতে নফল এবং মান্য ও শপথের রোজা রাখবে না আপনার যদি এটা ধারণা থাকে যে আমি এটা তিনি বললে অর্থাৎ ওনাকে যদি নাও বলি উনি এটার মধ্যে কোনো আপত্তি করেন তখন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপত্তি করার সম্ভাবনা রয়ে থাকে যে আমি যদি ওনাকে না বলে রোজা রাখি উনি আপত্তি করবে তাহলে আপনার নফল রোজার ক্ষেত্রে এটা অনুমতি দরকার রয়েছে তো বলা হচ্ছে নারী তার স্বামীর বিনা অনুমতিতে নফল এবং মান্নাত ও শপথের রোজা রাখবে না এবং রেখে নিলে স্বামী যদি সেটা ভঙ্গ করতে বলে তখন ভঙ্গ করতে পারবে কিন্তু ভঙ্গ করলে সেই রোজা নফল রোজা হোক মান্নাতের রোজা হোক শপথের রোজা হোক সেটা কি করতে হবে কাজা তারপর ওয়াজিব হয়ে যাবে সে পরবর্তীতে সেটা কাজা আছে প্রিয় আমাদের চিন্তা দর্শকবৃন্দ আরও একটি মশলা বর্ণনা করার চেষ্টা করছি রমজানুল মুবারক ও রমজানুল মুবারকের কাজার জন্যে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নেই বরং সে নিষেধ করলেও রাখবে আচ্ছা কিসের কিসের বলা হচ্ছে রমজানুল মুবারক ও রমজানুল মুবারকের কাজার জন্যে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নেই বরং সে নিষেধ করলেও সেটা রাখবে কিন্তু আমরা পূর্বে যেটা শুনেছিলাম সেটা কি বিষয়ে সেটা হচ্ছে আপনার নফলের বিষয়ে সেটা হচ্ছে নারী তার স্বামীর বিনা অনুমতিতে নফল এবং মান্নাত ও শপথের রোজা রাখতে না, এবং যদি কখনো রেখেও নেয় স্বামী ভঙ্গ করাতে পারবে, আর তার স্বামী যদি ভঙ্গ করতে বলে সে করে নিবে, এবং পরবর্তীতে সে ভঙ্গটা কাজা যেহেতু ওয়াজিব হয়ে যাবে সেটা আদায় করে দিবে। আর এর কাজা করার সময়ও স্বামীর অনুমতি প্রয়োজন হবে, যেহেতু সে স্বামীর অনুমতি নিয়ে নিবে। তো আসুন আরেকটি মাসাল আমরা শ্রবণ করি। বলা হচ্ছে, আপনি যদি কারো কর্মচারী হন বা তার নিকট শ্রমিক হিসেবে কাজ করেছেন, অন্য কোনো ব্যক্তি সে কারো কর্মচারী অথবা শ্রমিক হিসেবে কাজ করছে, তবে তার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবেন না। কেননা রোজার কারণে কাজে অলসতা আসবে। অবশ্য রোজা রাখা সত্ত্বেও যদি আপনি আপনার কাজে, আপনি কারো শ্রমিক বা কোনো চাকরি করছেন, এটার মধ্যে কোনো সমস্যা হবে না, আপনি রোজা রাখাতে এটা কোনো প্রভাব পড়বে না, তখন আপনি কোনোরূপ অলসতা ছাড়া যদি এবার করতে পারেন আপনার কাজ, তবে আপনি রোজা রাখতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, এর মধ্যে আপনি তার অনুমতিও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নফল রোজা রাখার জন্য মেয়ের পিতা থেকে, মার পুত্র থেকে এবং বোনের ভাই থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাতা পিতা যদি ছেলেকে নফল রোজা রাখতে নিষেধ করে এই কারণে যে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তবে তখন সে মাতা পিতার আনুগত্য করবে। সে কোনো রোগে রয়েছে, সেই রোগটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ মাতা পিতা এটা জানে, ডাক্তারের সাথে পরামর্শ করার কারণে সে জানে ছেলের এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে সে আরো বেড়ে যেতে পারে, কোনো সমস্যা হতে পারে, তো সেই জন্য মাতা পিতা নিষেধ করছে, তখন আপনি অবশ্যই এই মাতা পিতার আনুগত্য লক্ষ্যে আপনি নফল রোজা না রাখতে পারেন, নফল রোজা আপনি না রেখে থাকতে পারেন। যদি নিষেধ করেন, মাতা পিতার আনুগত্য করা সেখানে উত্তম হবে। আচ্ছা, আসুন প্রিয় মাঝে দর্শকবৃন্দ, আমরা তো রোজা রাখা না রাখা সম্পর্কে অনেক মশলা মশাইল শ্রবণ করলাম, কিছু আমরা এমন বিষয়ে শ্রবণ করব যেই কাজগুলো করাতে শুধুমাত্র রোজার কাজা আবশ্যক হবে, আর এই কাজা সম্পর্কে, অর্থাৎ কাজা কিভাবে করবে সে পদ্ধতি সম্পর্কে, আর প্রতিটি রোজার পরিবর্তে রমজান মোবারকের পর কাজার নিয়তে যে, অর্থাৎ নিয়ত কিভাবে করতে হয়, এ বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব। তো কাজা করার পদ্ধতি, যেটা কাজা করার পদ্ধতি মনে করেন, এটা হচ্ছে আপনি যদি রমজানুল মোবারকের কোনো রোজা আপনার কাজা হয়ে যায়, তো রমজান মোবারকের পর আপনি যখনই রোজা রাখবেন, তা আপনি এটা নিয়ত করেন যে রমজান মোবারকের যে আপনার আমার কাজা হয়ে গেছিল এই দিনের রোজা, বা এই রমজানের, এই গত রমজানের প্রথম রোজা, সেকেন্ড রোজা, যেটা যেটা কাজা হয়ে গেছিলো, আপনি এভাবে এক একটি কাজা আপনি নিয়ত করে নিতে পারেন এবং সেই কাজাগুলো থাকতে পারেন। আচ্ছা, এখানে আমরা আলোচনা করব শুধু কাজা সম্পর্কিত কিছু আলোচনা, অর্থাৎ কাজা রোজা সম্পর্কে। আপনার মনে করুন কেউ, কোনো ব্যক্তি এরকম ধারণা করেছে যে এখনো সকাল হয়নি, সেজন্য সে কী করলো, সকাল হয়নি মনে করে সে কোনো কিছু পানাহার করে নিল, অথবা সে এমন কোনো কাজ করে ফেলল যেটা রোজা ভঙ্গের কারণ, এরকম কোনো কাজ করে ফেলল সকাল হয়নি মনে করে, তো কিন্তু পরে জানতে পারলো যে সকাল তো হয়ে গিয়েছিল, তো তখন তার রোজাটা তো থাকা হয়নি, তো তার রোজা যেহেতু হলো না, এ রোজার কাজা করা আবশ্যক, অর্থাৎ এই রোজা পরবর্তীতে সে রমজানের পরে একটি রোজা কাজার নিয়তে রেখে দিবে। আচ্ছা, কেউ যদি বাধ্য করাতে রোজা ভঙ্গ করে, তখন বলা হচ্ছে খাবার খাওয়ানোর জন্যে কঠোরভাবে বাধ্য করা হলো, অর্থাৎ শরীয়ত সম্মত বল প্রয়োগ করা হলো, এমত অবস্থায় যেহেতু অপারগতা রয়েছে, অপারগতার বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম পূর্বের অনুষ্ঠানে, আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন পূর্বে তারা অবশ্যই এই অপারগতা সম্পর্কে শুনেছেন, আর যারা অপারগতা বিষয়ে জানেন না, অর্থাৎ কিসের কারণে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, রোজা ভাঙার অনুমতি রয়েছে, সেরকম কিছু আলোচনা করেছিলাম, আপনারা আমাদের বিগত যে অনুষ্ঠান রয়েছে এপিগুলো রয়েছে এগুলো দেখলে ইনশাল্লাহ অবশ্যই এটির মধ্যে পেয়ে যাবে। তো অপারগতা, অর্থাৎ শরীয়ত সম্মত বল প্রয়োগ করা হলো, কেউ কঠোরভাবে বাধ্য করলো, তো এমত অবস্থায় যেহেতু সেটা একটা অপারগতার মধ্যে রয়েছে, তো তখন সে নিজের হাতে খেলেও শুধুমাত্র কাজা করা আবশ্যক, এরকম অপারগতার কারণে যদি সে রোজা ভেঙে ফেলে, তখন সেটা শুধুমাত্র কাজা করলে হয়ে যাবে, তার উপর কাফফারা আবশ্যক হবে না। এই মাসালা সারমর্ম মনে করেন এটা কোনো ব্যক্তি হত্যা বা অঙ্গ কেটে নেয়ার বা মারাত্মকভাবে ক্ষতি করার মারার বাস্তবিক পক্ষে কেউ হুমকি দেয় আর এটা সে করবে এরকম আপনার বিশ্বাস যে হুমকি দেয় সেটা করবে, তো এর কারণে কেউ যদি রোজা ভঙ্গ করে আর রোজাদার মনে এটাও মনে করে যে হুমকিদাতা যা বলছে সে করবেই, তবে সে শরীয়ত সম্মত বল প্রয়োগ এটা মানা হবে, যে শরীয়ত এটা মেনে নিবে, এটা আসলে একটা অপারগতা, আসলে কেউ এটা এমন বল প্রয়োগ করেছে, তো সেটা শরীয়তে অপারগতা হিসেবে গণ্য হবে, তো সেই পরিস্থিতিতে তার জন্য রোজা ভঙ্গের অনুমতি রয়েছে এবং সে পরে এই রোজা কাজা আদায় করে দিবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ভুলবশত রোজা অবস্থায় ভুলবশত কেউ পানাহার করে নিল অথবা এমন কিছু করলো যার কারণে রোজা ভঙ্গ হয়, এরকম কিছু ভুল বশত করে নিল আপনার, অর্থাৎ এরকম কোনো কাজ তার থেকে প্রকাশ হয়ে গেল যেটার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যায়, এরকম কিছু তার থেকে হয়ে গেল অথবা বমি হয়ে গেল, তো এই সময় এই সকল অবস্থার মধ্যে সে ধারণা করলো যে রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, কাজটা কিন্তু ভুলবশত হয়েছে, আর সে ধারণা করলো রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, এটা ধারণা করে সে এখন নিজে স্বেচ্ছায় পানি পান করতে লাগলো, খানা বিভিন্ন খানা করতে খেতে লাগলো, যে এক কথায় সে মনে করলো যে রোজা তো ভেঙে গেছে আর কি করবো, আমার রোজা তো আর হবে না, সেরকম কি সবকিছু খাওয়া শুরু করে দিল, তো তার উপর এরকম ব্যক্তির উপর শুধুমাত্র কাজা আবশ্যক হবে, পরবর্তী সে কাজা আদায় করে দিবে, তার উপর কাফফারা আবশ্যক হবে না। প্রিয় আমাদের চিন্তা দর্শকবৃন্দ, আসুন আরো কয়েকটি মাসালা শ্রবণ করে নিই। বলা হচ্ছে রোজা অবস্থায় নাকে ওষুধ দিল, নাকের মধ্যে রোজা অবস্থায় কেউ ওষুধ দিল তবে রোজা ভঙ্গ হয়ে গেল, কারণ কি সেটা আপনার গলায় চলে যায়। আচ্ছা, এবং এর কাজা করা আবশ্যক। আচ্ছা, পাথর, কঙ্কর, মাটি, তুলা, ঘাস, কাগজ ইত্যাদি এমন বস্তু যা আহার করাকে মানুষ ঘৃণা করে, এ কারণে রোজা ভঙ্গ হয়ে গেল, কিন্তু শুধুমাত্র কাজা করতে হবে, এগুলো কারণে যদি আপনার রোজা ভঙ্গ হয়ে যায় কখনো তাহলে কি করবে, কাজা সে আদায় করবে। আচ্ছা, বৃষ্টির পানি কিংবা শিলাবৃষ্টি স্বেচ্ছায় কণ্ঠ নদীতে চলে গেল তবে রোজা ভঙ্গ হয়ে গেল এবং কাজা করা তার উপর কি হবে, আবশ্যক হবে। আচ্ছা, অনেকখানি ঘাম কিংবা চোখের পানি গিলে ফেললো তবে রোজা ভঙ্গ হয়ে গেল এবং তাকে কি করতে হবে, এই রোজা ভঙ্গ হওয়ার কারণে তাকে কাজা করতে হবে। কেউ ধারণা করলো যে এখনো তো রাত বাকি রয়েছে তাই সেহেরি কেটে থাকলো, রাত যেহেতু কোনো বাকি রয়েছে এখনো চোখে সাদেক হয়নি, এবং পরে জানতে পারলো যে সেহেরির সময় তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তো এমত অবস্থায় তার রোজা ভঙ্গ হয়ে গেল এবং তাকে কি করতে হবে, এই রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে তাকে কাজা করতে হবে। আচ্ছা, একইভাবে মনে করুন কেউ ধারণা করলো যে সূর্য ডুবে গিয়েছে সেজন্য সে পানাহার করে নিল এবং পরক্ষণে সে জানতে পারলো যে হাই হাই এখনো তো ইফতারের সময় হয়নি, সূর্য তো ডুবেনি, তো সে যেহেতু কিছু খেয়ে নিয়েছে ইফতারের সময় আগে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু সে যেহেতু এটা ভুলে করেছে তার জন্য এটা রোজা তো ভঙ্গ হয়ে যাবে কিন্তু তার কাজা করতে হবে, কাফফারা তার উপর আবশ্যক হবে না। প্রিয় মাতা দর্শকবৃন্দ, আর কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়ে ইনশাল্লাহ এটা চেষ্টা করব পরে ইনশাল্লাহ আলোচনা করার, কিন্তু কিছু বিষয় সামিল করব, অনেকে আমাদের কে মেসেজের মাধ্যমে অনেক বিষয় জানতে চান, তো অনেক সময় এটা সামিল করতে পারি, অনেক সময় সামিল করতে পারি না, তো অনেকেই আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, তো সেই মেসেজ সম্পর্কে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আসুন, যে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন গাজীপুর থেকে মোহাম্মদ ওমর ফারুক, তিনি জিজ্ঞাসা করেছেন নামাজে যখন ইমাম সাহেব সুরা পড়ে তখন পিছন থেকে আমরা মনে মনে অত কিছু পড়ব কিনা। দেখুন, নামাজে আপনার আপনি যদি জামাত সহকারে নামাজ পড়েন, কোন ইমামের পিছনে নামাজ পড়েন, তো ইমাম এর কিরাত মুক্তাদের কিরাত হয়ে থাকে, তো সুতরাং ইমামের পিছনে আমরা কিরাত করব না, ইমামের বরং ইমাম যা কিছু পড়বে তা কিছু আমরা শ্রবণ করব। ইমামের পিছনে যখনই আমরা জামাত পড়ব ইমামের পিছনে মুক্তাদের কোনো কিরাত নেই, মুক্তাদের কিরাত হচ্ছে আপনার ইমামের কিরাত, অর্থাৎ ইমাম যে কিরাতটা করবে সেটা মুক্তাদির জন্য কিরাত হিসেবে গণ্য হবে, সুতরাং মুক্তাদি নিজে কোনো কিরাত পাঠ করবে না, মনে মনেও করবে না, প্রকাশ্যও করবে না। আচ্ছা, এরপর অনেকে জিজ্ঞাসা করেছেন যে কাজা নামাজ কিভাবে আদায় করবো। দেখুন, কাজা নামাজ কাজা তো তখনই হয় না যখন আপনার নির্দিষ্ট টাইম, যে ফজরের নির্দিষ্ট টাইম রয়েছে, জোহরের নির্দিষ্ট টাইম রয়েছে, যে আসরের শুরু এবং শেষ টাইম রয়েছে, এভাবে মাগরিবের শুরু এবং শেষ টাইম রয়েছে। তো প্রেয়ার টাইম আপনারা দাওয়াত ইসলামী যে প্রেয়ার টাইম রয়েছে, তো সেই টাইম আপনারা যদি আপনার মোবাইলে রাখেন, সেখানে মধ্যে আপনার সেই টাইমগুলো থাকে, প্রত্যেক নামাজের শুরুর টাইমগুলো থাকে, যে স্টার্ট কখন হয়, তো সে তখন থেকে আপনারা দেখে নেন। তো এর মধ্যে তো টাইমিং লেখা থাকে। তো নামাজের সময় যদি শেষ হয়ে যায়, যেমনি ফজরের টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার কাজা হয়ে যাবে, তো তখন আপনি কি নিয়ত করবেন? আপনি কাজার নিয়ত করে নেবেন। আমরা তো স্বাভাবিকভাবে কিসের নিয়ত করি, যে আমি ফরজ আদায় করছি। তো টাইম মতো যখন আদায় করে তো তখন সেটাকে আদা বলে। আর যখন আপনি কাজা হয়ে যাবে, কাজা বলতে পরবর্তীতে আপনি টাইম শেষ হয়ে যাওয়ার পরে আপনি আদায় করছেন। তো যারা আরবিতে জানেন তাদের মারহাবা আরবিতে করবেন, আর যারা আরবিতে জানেন না তো তারা কি করবেন, তারা বাংলায় করে নেন। বাংলায় আপনি এটা বলতে পারেন যে আমি কারো যদি ফজর কাজা হয়ে যায় তো আপনি বলেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজে কাজার নিয়ত করছি, এটা বলতে পারেন। তো কাজার সময় অর্থাৎ কাজার নামাজ যখন আপনি পড়বেন তখন কাজার নিয়ত করতে হবে। তো আমরা নামাজ যখন পড়বো আমাদের উত্তম আমরা কাজা কেন করব, চেষ্টা করব যে যখন আমরা নামাজ পড়ি ঠিক টাইমে নামাজ আদায় করে নিতে। হ্যাঁ, কখনো যদি কাজা হয়ে যায় তাহলে এটা সাথে সাথে কাজা আমরা আদায় করে। তো মনে রাখবেন যখন নামাজ পড়া হারাম রয়েছে, যে সময়গুলোতে সূর্যাস্তের সময়, সূর্য ডুবে যাওয়ার সময় এবং সূর্য যখন ঠিক মাঝখানে থাকে, তো সেই সময় এগুলা যে সময়গুলো নামাজ পড়া নিষেধ রয়েছে, সেই সময় নামাজ পড়বেন না, অন্যান্য সময় আপনি কাজা বা নফল আপনি আদায় করতে পারেন। আচ্ছা, আপনার একজন বলেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি বিনতে মান্নান জানতে চাই যে নামাজের সময় মহিলারা কিভাবে পা রাখবে। দেখুন, দাঁড়ানোর সময় তো পা আপনি যেভাবে রাখে এভাবে রাখবেন, যে কিন্তু বসার সময় মহিলারা পা দুটা আপনার ডান পাশে বিছিয়ে দেবে এবং নিতম্বর উপরে বসবে, বসার সময় এভাবে পা রাখবেন। কিন্তু পুরুষদের জন্য সেরকম নয়, পুরুষদের জন্য তো এটা বলেইছিলাম যে ডান পাকে সে ডান পায়ের আঙুলগুলো কেবলামুখী রাখবে আর বাম পায়ের উপরে সে বসবে, যখন বসবে বাম পায়ে পিছিয়ে সে বসে পড়বে। আর মহিলাদের জন্য সেরকম নয়, মহিলাদের জন্য দুনো পাকে আপনার ডান দিকে বিছিয়ে দেবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে আমরা নাকে রোজা করতে পারি কি? আচ্ছা, নাকে রোজা, দেখুন সেহেরি নাকে আপনি রোজাতে গেলে অবশ্যই রোজা হবে, নিয়ত যদি আপনি করেন, কিন্তু উত্তম হচ্ছে সেহেরি খাওয়া। সেহেরি ছাড়াও রোজা হয়ে যাবে, কিন্তু সেহেরি এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নত রয়েছে। তো সেহেরি খাওয়া যেহেতু সুন্নত, এরকম মহান সুন্নতকে কেন ত্যাগ করবেন? তো সুতরাং চেষ্টা করবেন সেহেরিকে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আরও একজন জিজ্ঞেস করেছেন নড়াই থানা থেকে, আমি জানতে চেয়েছিলাম আওয়াবিন নামাজ ও তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছিলাম। আচ্ছা, তো আমি বলেছিলাম ইসলামী বোন যদি কখনো কোনো মেসেজ পাঠান তাহলে আপনারা নিজের নাম পাঠাবেন না, আপনারা বাবার নামের সাথে, যেভাবে আমাদের একজন পাঠিয়েছেন বিনতে মান্নান অর্থাৎ মান্নানের মেয়ে, তো এভাবে আপনি আপনার বাবার নাম, যেটা আপনি বিনতে লিখে আপনার বাবার নাম লিখলে এটা হয়ে যাবে, নিজের নাম অর্থাৎ এখানে লিখবেন না। আমরা মাদার চ্যানেলের মাধ্যমে যখনই কোনো ইসলামী বোন মেসেজ পাঠাই তো নিয়ম হচ্ছে বিনতে ডেকে ওনার আব্বার নাম আপনি পাঠাবেন, অর্থাৎ যিনি পাঠাবেন ইসলামী বোন নিজের নাম না লিখে বিনতে, এরপর আপনি আপনার আব্বার নাম লিখে পাঠাবেন। তো আসুন, ইনি জিজ্ঞাসা করেছেন যে তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছিলেন। দেখুন, তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে এমনও ঘর রয়েছে যেটার বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায় আর ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়। তো তখন একজন গ্রাম্য লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর কার জন্য? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, এটা ওই ব্যক্তির জন্য যে নম্র কথা বলে, খাওয়ার খাওয়ায়, লাগাতার রোজা রাখে এবং রাতে যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন সে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে। তো রাতে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এটা অনেক উত্তম আমল এবং অনেক ফজিলতওয়ালা আমল। তো যাদের সম্ভব হয় অবশ্যই অবশ্যই এই তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, এবং তাহাজ্জুদ নামাজ পড়া এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তাহাজ্জুদ আদায় করতেন, তো আমরাও এই তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদের এই ফজিলত যেটা আমরা শ্রবণ করেছি এটা আমরা অর্জন করতে পারি। এছাড়াও আওয়াবের নামাজের কিন্তু অনেক ফজিলত রয়েছে। দেখুন আওয়াবের নামাজের বিষয়ে বলা হচ্ছে যে যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যে এর মাঝখানে কোনো মন্দ কথাবার্তা বলবে না, তাহলে এই 6 রাকাত 12 বৎসরের ইবাদতের সমান হবে, 12 বৎসরের ইবাদতের সমান সওয়াব তাকে দান করা হবে। দেখুন তো প্রিয় মাতৃ দর্শক বিন্দু, যিনি আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে আওয়াবের নামাজের ফজিলত এবং তাহাজ্জুদের ফজিলত আশা করি জানতে পেরেছেন আপনি। তো এগুলো আমরা মাতৃ দর্শক বিন্দু জানাই দেখছি আমাদের সবার জন্য যে এই আমলগুলো আসলে অনেক উত্তম আমল। তাহাজ্জুদের নামাজ আওয়াবের নামাজ এগুলো আমরা চেষ্টা করবো আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের মাতৃ দর্শক বিন্দু যারাই রয়েছেন সকলকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহামারী থেকে হেফাজত করুক, বিশেষ করে বর্তমান যে ভাইরাস, এছাড়াও আরও অনেক ধরনের ভাইরাস রয়েছে, গুনাহের বিমারি, এটা একটা বিমারি, আল্লাহ এবং তার রসুলের নফরমানের বিমারি থেকেও আমাদেরকে হেফাজত করুক, বিশ্বের মুসলমানকে হেফাজত করুক, বিশ্বের মুসলমানের উপর আল্লাহ তালার রহমত বর্ষণ হোক। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তালা চাইতো ইনশাআল্লাহ আরও নতুন নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ বুঝতে আমার চেষ্টা করবো। এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।